বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 16 ডিসেম্বর, এক পৌষ এবং ফার্সি 25 হাজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতের শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন 25তম প্রতিষ্ঠা বার্ষিকীর জনসমাবেশ থেকে দখলদার ইসরায়েলের প্রতি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের 52তম বিজয় দিবসে তরুণ প্রজন্মের প্রত্যাশা সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সুঅভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, সার্বভৌমত্বের বিষয়ে ইরান কাউকে ছাড় দেবে না, পারস্য উপসাগরের দ্বীপ নিয়ে জুমার নামাজের খতিব আহমদ খাতামির ঘোষণা। রাশিয়ার কাছে কথিত ড্রোন বিক্রির অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা, তেহরান বলছে সহযোগিতা বন্ধ হতে পারে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আওয়ামী লীগের, বিএনপি বলছে সরকারই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। এবং অরুণাচল প্রদেশ সুরক্ষিত, ভয়ের কিছু নেই, আশ্বাস দিলেন ভারতীয় সেনাবাহিনীর স্টার্ন কমান্ডের প্রধান আরপি কলিতা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন পারস্য উপসাগরের তিনটি দ্বীপই ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবিচ্ছেদ্য ও চিরন্তন অংশ, আমাদের সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনোরকম আপোষ করা হবে না এবং এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আজ জুমার খুতবায় চীনা প্রেসিডেন্টের সৌদি আরব সফর এবং তিনটি দ্বীপ নিয়ে অসদ্য বক্তব্যের কথা উল্লেখ করে এসব কথা বলেন। তিনি চীনা প্রেসিডেন্টের অবস্থানের প্রতি ইঙ্গিত করে বলেন সার্বভৌমত্বের বিষয়ে ইরান কোনো ছাড় দেবে না। জাতিসংঘের নারী বিষয়ক কমিশন থেকে ইরানকে বাদ দেওয়ার লক্ষ্যে মার্কিন প্রচেষ্টার কথাও বলেন খতিব। তিনি বলেন এটা আমেরিকার আরও একটি কালো এবং নিন্দনীয় পরিকল্পনা। খাতামি বলেন ইরান নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে, প্রকৃত নারী স্বাধীনতা রয়েছে ইসলামী ইরানের শাসন ব্যবস্থায়। আমেরিকা স্বাধীনতার নামে নারীদেরকে আত্মপরিচয়হীন দাসে পরিণত করতে চায়। ইসলামী ব্যবস্থাতেই নারীর অবস্থান সম্মানজনক বলে বিশিষ্ট এই আলেম মন্তব্য করেন। জুমার ইমাম ইউরোপীয় ইউনিয়নের ন্যাক্কারজনক আচরণের প্রতিও ইঙ্গিত করেন। তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন অন্তত এক দশক ধরে আমেরিকার উপনিবেশের মতো আচরণ করছে, আমেরিকা যা বলে তারা চোখ বন্ধ করে তাই করে। যারা নারী ও শিশু হত্যাকারী, ইহুদিবাদী ইসরায়েলকে প্রতিনিয়ত সমর্থন করে যাচ্ছে, তারাই মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সামনের সারিতে রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত ইরান বিরোধী প্রস্তাব অবৈধ ও অগ্রহণযোগ্য। নাসের কানিয়ানি ইহুদিবাদী ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলোর সমর্থনে কানাডার ওই ইরান বিরোধী প্রস্তাবকে ভণ্ডামি ও কপটতার প্রতিফলন বলে মন্তব্য করেন। কানাডার এই ইরান বিরোধী প্রস্তাব প্রতিবছর মানবাধিকারের অজুহাত দেখিয়ে উত্থাপন করা হয়। এবারের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 80টি, বিপক্ষে 29টি আর 65টি দেশ ভোটদানে বিরত ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত এই প্রস্তাব প্রকৃতপক্ষে 94টি দেশ সমর্থন করেনি। বার্তা সংস্থা জানিয়েছে। নাসের কানিয়ানি আরও বলেন, প্রস্তাব উত্থাপনকারীরা ইরানের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক এই সংস্থাটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মানবাধিকারের মতো একটি বৃহৎ মূল্যবোধকে রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার কাজে লাগানোকে অদূরদর্শিতা বলে তিনি মন্তব্য করেন। ইরান ভীতি ছড়ানোর পশ্চিমা এই প্রকল্পকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উল্লেখ করেন কানিয়ানি। তিনি বলেন, যারা এই প্রস্তাবের সমর্থক তারাই বিশ্বের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করছে। এদিকে ইরানে কথিত মানবাধিকার লঙ্ঘন ও রাশিয়ার কাছে কথিত ড্রোন বিক্রির অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে ইরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এভাবে ক্রমাগত ইরান ভীতি ছড়িয়ে দেওয়া হলে ইউরোপের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সহযোগিতা ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। গতকাল প্রকাশিত বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান মনে করে পারস্পরিক সম্মান, আস্থা ও স্বার্থের ভিত্তিতে ইউরোপের সঙ্গে তেহরানের সম্পর্ক বজায় থাকা উচিত। কিন্তু ইউরোপের পক্ষ থেকে ইরান ভীতি ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলতে থাকলে দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য ক্ষতি হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বুধবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB এবং 20 ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে তারা রাশিয়ার কাছে কথিত ইরানি ড্রোন বিক্রির অজুহাতে আরও 4 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে এবং নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিবর্গ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ সফরে যেতে পারবেন না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিজয়ের 51 বছরে অর্জন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বিজয়কে নস্যাৎ করতে সাম্প্রদায়িক শক্তি এখনো তৎপর, তাই তাদের রুখে দিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি আজ ষড়যন্ত্রের রাজনীতি শুরু, সেই পরাজিত শক্তিকে আমরা আবারও প্রতিহত করব।
এদিকে স্মৃতিসৌধে ফুলের শুভেচ্ছা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে।
দুর্ভাগ্য আমাদের যে আজকে 51 বছর পরেও বলতে হয় বাংলাদেশে আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ ভুলুণ্ঠিত। গণতন্ত্র নাই, অর্থনীতি, লুটপাট, চাঁদাবাজি, দেশে থেকে বিদেশে যে পাচার করে দেওয়া হয়েছে আমাদের সম্পদ, তার জন্য আজকে অর্থনীতি ধ্বংসপ্রায়।
আর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন বলেছেন, বিজয়ের 51 বছরে এসেও দেশের রাজনৈতিক সৌহার্দ তৈরি হয়নি। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশে 11টি দলের সমন্বয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক জোট নাগরিক মঞ্চ। আগামী 20 ডিসেম্বরের মধ্যে মঞ্চটি আত্মপ্রকাশ করার কথা রয়েছে। এর মধ্যে দলগুলোর চেষ্টায় একাধিকবার বৈঠক করেছেন, তবে আত্মপ্রকাশের আগে নাগরিক মঞ্চের বিষয়ে মুখ খুলছেন না অনেকেই। সূত্র জানায়, 11টি দলের মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে 3টি দলের। অন্য 8টি দল নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছে। মঞ্চটি আত্মপ্রকাশের দিনই নতুন কর্মসূচি ঘোষণা করবে। অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে উত্তপ্ত অবস্থার মধ্যে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা বলেছেন, অরুণাচল সুরক্ষিত, ভয়ের কিছু নেই। তিনি আজ এই মন্তব্য করেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে উত্তপ্ত আবহের মধ্যে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসিএনসি লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা বলেছেন, অরুণাচল সুরক্ষিত, ভয়ের কিছু নেই। তিনি আজ শুক্রবার ওই মন্তব্য করেন। আজ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে জয়ের স্মরণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা। তাওয়াং সংঘাত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সমস্ত ধরনের পরিস্থিতির জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত আছে, কিন্তু আপনারা জানেন 8টি জায়গা নিয়ে বিতর্ক বা মতভেদের কথা মেনে নিয়েছে দুই দেশই। এমনই একটি এলাকায় অনুপ্রবেশ চালায় চীনা সেনা, কিন্তু শক্ত হাতে সেই হামলা রুখে দিয়েছেন আমাদের সেনা জওয়ানরা। ওই ঘটনায় কোনো গুজবে বিশ্বাস না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা। গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ইয়াংতাসে মুখোমুখি হয় চীনা ও ভারতীয় সেনারা। উভয় দেশের সেনাদের মধ্যে ওই সংঘর্ষে কিছু সেনা আহত হয়েছে। এরপর উভয় বাহিনীর কমান্ডাররা পতাকা বৈঠক করে পরিস্থিতি সামাল দেন এবং উভয় দেশের সেনারা পিছু হটে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের শাসনামলে পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালনকারী একজন বিলিয়নারকে নিজেদের অর্থ বিভাগের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। লন্ডন থেকে প্রকাশিত দৈনিক গার্ডিয়ান এ খবর দিয়ে বলেছে, মুবারকের পরিবহন মন্ত্রী মোহাম্মদ মনসুরকে গত সোমবার রাতে এক নৈশ ভোজে ক্ষমতাসীন দলের সিনিয়র ট্রেজারার পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মিশরীয় বংশোদ্ভূত ব্যবসায়ী মনসুর বিগত পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির তহবিলে 6 লাখ পাউন্ড অনুদান দিয়েছিলেন। 2006 থেকে 2009 সাল পর্যন্ত মিশরের পরিবহন মন্ত্রী ছিলেন তিনি। নিয়োগ পাওয়ার পর সন্তোষ প্রকাশ করে মনসুর বলেছেন, তিনি কনজারভেটিভ পার্টির পাশাপাশি ব্রিটেনের কল্যাণে কাজ করবেন। 30 বছরের শাসনামলে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক দেশের জনগণের বিরুদ্ধে নিপীড়নমূলক নীতি গ্রহণ করেছিলেন। 2011 সালে প্রবল গণ আন্দোলনের মুখে তিনি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন। 2020 সালে এই স্বৈরশাসকের মৃত্যু হয়। ক্ষমতা ত্যাগের পর মুবারক ও তার বহু মন্ত্রী ব্যাপক দুর্নীতি ও লুটপাটের দায়ে অভিযুক্ত হন। অনেক মন্ত্রী ও ক্ষমতাধর ব্যক্তিরা দেশের বাইরে হাজার হাজার কোটি ডলার পাচার করেছেন বলে অভিযোগ ওঠে। কিন্তু তৎকালীন সেনাপ্রধান আব্দুল ফাত্তা আল সিসি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর মুবারক ও তার মন্ত্রীরা বেশিরভাগ অভিযোগ থেকে খালাস পেয়ে যান। একটি নতুন অস্ত্র ব্যবস্থার জন্য একটি সর্বাধুনিক ইঞ্জিনের সফল পরীক্ষা চালানোর খবর দিয়েছে উত্তর কোরিয়া। পরমাণু অস্ত্রধর দেশটির শত্রুরা যখন নিজেদের মধ্যে অধিকতর সহযোগিতার প্রত্যয় জানিয়েছে, তখন পিয়ংইয়ং এই ঘোষণা দিল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় সোহাই স্যাটেলাইট লঞ্চিং গ্রাউন্ডে কঠিন জ্বালানি চালিত ওই ইঞ্জিন বা মোটরের পরীক্ষা চালানো হয়। দেশটির নেতা কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে এই পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। কেসিএনএ জানিয়েছে, পরীক্ষায় মোটরটির নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা প্রমাণিত হয়েছে এবং আরেকটি নতুন ধরনের কৌশলগত অস্ত্রের উন্নয়নে এটি ব্যবহারের নিশ্চয়তা পাওয়া গেছে। আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান অভিযোগ করছে, উত্তর কোরিয়া কঠিন জ্বালানি চালিত নতুন নতুন ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র অনেক বেশি স্থিতিশীল এবং এগুলো উৎক্ষেপণের জন্য পূর্ব প্রস্তুতির তেমন একটা প্রয়োজন নেই, ফলে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগ পর্যন্ত কারো পক্ষে কিছু টের পাওয়া সম্ভব হবে না। এসব দেশ আরও দাবি করছে, পিয়ংইয়ং সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য নিজের সামরিক পরমাণু কর্মসূচি জোরদার করেছে। রাশিয়া ও ইরান যৌথভাবে 70 থেকে 150 সিটের যাত্রীবাহী বিমান নির্মাণ করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী মানুচেহের মান্তেকি। তিনি গতকাল তেহরানে ইরানের 11তম আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। এই প্রদর্শনীকে ইরানের বিমান নির্মাণ শিল্পের কৌশলগত সহযোগিতা ও অগ্রগতির সূচনা বিন্দু বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, এই প্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হল নেটওয়ার্কিং এবং বিমান শিল্পে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস 35তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল জনসমাবেশে দখলদার ইসরায়েলের প্রতি প্রকাশ্য সংঘাতের হুঁশিয়ারি দিয়েছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন সহকর্মী আমির হোসেন।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার ইসরায়েলের প্রতি প্রকাশ্য সংঘাতের হুঁশিয়ারি দিয়েছে। গাজায় গত বুধবারে অনুষ্ঠিত হামাসের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে এর নেতা ইয়াহিয়া আস সিনওয়ার বলেছেন, মুসলমানদের প্রথম কিবলার মসজিদ আল আকসার প্রাঙ্গন ফ্যাসিবাদী, ইহুদিবাদী ও উগ্র ডানপন্থী ইসরায়েলি শাসক গোষ্ঠীর হাতে দখলের হুমকির মধ্যে রয়েছে, কিন্তু হামাস জোরালোভাবে এর জবাব দেবে। তিনি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা অশেষ রকেট ও সেনা নিয়ে তোমাদের কাছে আসব। নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েলি শাসকদের নতুন কোয়ালিশন একটি ধর্মীয় যুদ্ধ সৃষ্টি করতে চায় বলেও সিনোয়ার মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের যে ব্যাপক সংঘর্ষ হয়েছে তার নজির গত এক দশকেরও বেশি সময়ে দেখা যায়নি। হামাস 2006 সালের নির্বাচনে ফাতাকে পরাজিত করে আর সেই থেকে ফিলিস্তিনের কথিত স্বশাসন অঞ্চলে শাসনের অধিকার লাভ করলেও কেবল গাজায় তা ব্যবহারের সুযোগ পাচ্ছে। গাজার উপর মিশর ছাড়াও ইসরায়েল ও তার মদদ দাতাদের সর্বাত্মক অবরোধ সেই বছর থেকে এখনো বজায় রয়েছে, তাই হামাসকে পুনর্গঠনের কথাও ভাবতে হয়। গাজার 23 লাখ ফিলিস্তিনের প্রায় 50% বেকার ও দরিদ্র। পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন জোরদার হওয়া সত্ত্বেও প্রায় এক বছর ধরে ইসরায়েলের সঙ্গে সংঘাত থেকে হামাস দূরে রয়েছে। হামাস প্রধান সিনওয়ার বলেছেন, আমাদের নিরবতা হচ্ছে প্রস্তুতি এবং আমরা যদি কথা বলি তবে বন্দুকই আমাদের পক্ষে কথা বলবে। তিনি সিংহদের গুহা নামক নতুন ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রশংসা করেন ও তাদের প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, তারা কেবল নাবলুসে নয় গোটা জাতির সবখানেই রয়েছেন। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ আদ্দাইফ ফিলিস্তিনকে মুক্ত করার সংগ্রামে সব ফিলিস্তিনি দল ও গ্রুপকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের বিজয় দিবসের 51তম বার্ষিকী আজ। নতুন প্রজন্মের কাছে বিজয় মানে সমাজের সাম্যতা আর অনাহারী মুক্ত দেশ। বিজয় দিবস নিয়ে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাম, যার পেছনের ইতিহাস সংগ্রাম, ত্যাগ আর তিতিক্ষার। অধিকার বঞ্চিত বুভুক্ষ মানুষগুলো একসময়ে হায়নাদের চাপিয়ে দেওয়া অন্যায় অবিচারের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিলেন। ১৯৭১-এর নরপিশাচদের চোখে চোখ রেখে অধিকারের দাবিতে কাস্তে কোদাল আর লাঠি হাতেই নেমে পড়েছিলেন তার রণাঙ্গনে। শক্তির মূলে ছিল তাদের বুক চিতিয়ে দাঁড়ানোর প্রকাণ্ড সাহস। শত্রুপক্ষকে ঠিকই ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে পরাস্ত করেছিল দেশের মুটিয়ে মজুর কুলি ভিখারি থেকে ব্যারাকের ৩-০-৩ সৈনিকরা। এত বছরে প্রযুক্তি এগিয়েছে, সুযোগ বেড়েছে, কিন্তু বিজয়ের ৫১ বছর পরে এসেও নানা অপ্রাপ্তি, হতাশা আর বঞ্চনার বিতর্ক চলমান। রাজনৈতিক অসহিষ্ণুতা উদ্বিগ্নতা ছড়াচ্ছে তরুণ কিশোরদের মাঝে। বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকার এক অনুষ্ঠানে বিজয়ের ৫১ বছরের মূল্যায়ন জানতে চাইলে স্কুল শিক্ষার্থী রাফিন ইসমাম রেডিও তেহরানকে জানান, তার কাছে বিজয় মানে একটি শব্দ না। বিজয় মানে সমাজের সাম্যতা, কিন্তু রাস্তায় বেরোলে পথের ধারের ভিখারি আর ছিন্নমূল মানুষের অব্যক্ত ক্রন্দন ব্যথিত করে রাফিনকে। তবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল জঞ্জাল সরাতে চায় এ তারুণ্য।
আমাদের গর্ব, এই গর্ব ধরে রাখা, এ পরিচয় এগিয়ে নিয়ে যাওয়া, এই কাজটি আজকে আমাদের মতো যা তরুণ রয়েছে আমাদের উপরস্থ হয়েছে।
আরেক উচ্ছ্বসিত তরুণ লাবিব ফয়সাল রেডিও তেহরানকে বলেন,
নিজের উপর বিশ্বাস, নিজের স্বাধীনতার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কেউ আপনার সামনে টিকতে পারবে না।
তবে কানিস ফাতিমা নামের কলেজ পড়ুয়া শিক্ষার্থীর ভাবনায় বিরাজমান অসঙ্গতিকে খানিক হতাশায় মাঝে মধ্যে গ্রাস করে তাদের। অর্থনৈতিক অতি বৈষম্যে সমাজের এক শ্রেণীর মানুষকে বুভুক্ষ রেখে মানবিক বিজয় লাভ হয় না বলে ক্ষোভ এই তরুণীর।
আজকের সমাজের চিত্র দেখে আমরা আদৌ প্রকৃত বিজয়ী হয়ে উঠতে পারবো নাকি তা প্রশ্নবিদ্ধই থেকে যায়। জয়নবাবু একটি কথা বলেছেন, এখন চারদিকে রুচির দুর্ভিক্ষ, যার কোনো ছবি হয় না। আমার কাছে বিজয় তো তখনই অর্জিত হবে যখন একই সরল রেখায় দাঁড়িয়ে একজনের ফেলে দেওয়া খাবার আরেকজনকে কুড়িয়ে খেতে হবে না।
এমন বাস্তবতায় একজন মুক্তিযোদ্ধার সন্তান ও স্কুল শিক্ষিকা শাহনাজ তাইমান বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করে এগোতে পারলে এসব তরুণ কিশোরদের হাত ধরেই আসবে মহান মুক্তিযুদ্ধের অর্জিত স্বাধীনতার প্রকৃত বিজয়। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন আপনারা, এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা যোগাযোগের ক্ষেত্রে শ্রবণের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজ আমরা সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশের দক্ষতা নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
১৫ পবিত্র ইসলাম ধর্মে একে অপরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতাকে সর্বোত্তম কাজ বলে অভিহিত করা হয়েছে এবং মানবতার মঙ্গল সাধনে এই গুণটির গুরুত্ব অত্যাধিক বলে উল্লেখ করা হয়েছে। আরও স্পষ্ট করে বলা যায়, অন্যের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ ইসলাম ধর্মে এক ধরনের ইবাদত হিসেবে স্বীকৃত। এর ফলে আল্লাহর সঙ্গে মানুষের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বোত্তম আদর্শ। তিনি মানুষের প্রতি সহমর্মী এবং সহানুভূতিশীল। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য হতেই একজন রাসূল এসেছেন, তোমাদের যে দুঃখ কষ্ট হয়ে থাকে তা তার জন্য বড়ই বেদনাদায়ক, তিনি তোমাদের মঙ্গলগামী, মুমিনদের প্রতি তিনি করুণাশীল ও অতি দয়ালু।
সহানুভূতি অর্থ হচ্ছে অন্যের অনুভূতি ও অবস্থা উপলব্ধি করার যোগ্যতা। অন্যভাবে বলা যায়, সহমর্মী ও সহানুভূতিশীল ব্যক্তি নিজেকে অপর মানুষের স্থানে বসাতে পারে, তবে অন্যের অনুভূতিকে সঠিকভাবে উপলব্ধি করার পাশাপাশি সেই অনুভূতির উপযুক্ত জবাব দেওয়া জরুরি। অন্যের ক্ষোভ, ভীতি ও দুঃখ কষ্টকে বুঝে সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখানোর জন্য প্রথমেই নিজের সম্পর্কে সচেতনতা জরুরি। যিনি নিজের আবেগ, অনুভূতি ও মন মানসিকতা সম্পর্কে যথেষ্ট সচেতন নন, তিনি সঠিকভাবে অন্যকে সহানুভূতি প্রকাশ করতে পারেন না, প্রত্যাশিত সহমর্মী হওয়া তার পক্ষে সম্ভব নয়। যারা অন্যের সহমর্মী হতে জানেন তাদের কিছু অভিন্ন বৈশিষ্ট্য থাকে। এ ধরনের অভিন্ন বৈশিষ্ট্যগুলোর একটি হল তারা মানুষকে ভালোবাসে, সবাইকে সম্মান দেখায় এবং বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখে। এ ধরনের মানুষ বন্ধু পেয়ে যায় সহজেই, অন্যেরাও তাকে ভালোবাসে। এ ধরনের দক্ষতার অধিকারী ব্যক্তিরা নানা সুবিধা পান।
দূর থেকে সহানুভূতি জানানোর চেয়ে সহমর্মী হয়ে মানুষের পাশে দাঁড়ানো অনেক বেশি জরুরি। আর এজন্য প্রথমেই প্রয়োজন অন্যের দুঃখ উপলব্ধি করা। প্রথমেই কোনো সিদ্ধান্ত না নিয়ে ভুক্তভোগীর অবস্থান থেকে তাকে বুঝতে শেখা জরুরি। এর ফলে আত্মবিশ্বাস যেমন বাড়ে, তেমনি ইতিবাচক চিন্তা ভাবনা শানিত হয়, আরও ভালো সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, পারস্পরিক সম্পর্ক গাঢ় হয়, সামাজিক ও মনস্তাত্ত্বিক ঝুঁকি ও বিপদ কমে এবং অন্যকে ভালোভাবে চেনার পাশাপাশি সম্পর্ক বিস্তারে সহায়ক হয়। সহানুভূতি ও সহমর্মিতার দক্ষতা না থাকলে নিজের অজান্তেই এমন আচরণ প্রকাশ পায় যা সহমর্মিতার সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের আচরণগুলোর মধ্যে রয়েছে অন্যের সমালোচনা, অন্যকে অপবাদ দেওয়া, অন্যের বিষয়ে মন গড়া মন্তব্য করা, সমস্যাকে বড় করে তুলে ধরা অথবা সমস্যাকে ছোট করে দেখা, পরস্পরের সঙ্গে তুলনা করা, অপমান অপদস্থ করা, উপদেশ দেয়া, দিক নির্দেশনা দেওয়া এবং অযাচিতভাবে সমস্যার সমাধান বাতলে দেয়া। আপনি যদি মনে করেন যে আপনার মধ্যে সহমর্মিতার দক্ষতা নেই, তাহলেও উদ্বিগ্ন হবেন না। আপনি কিছু উপায় অনুশীলনের মাধ্যমে এই দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।
এই দক্ষতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পন্থা হল সচেতনভাবে অন্যের কথা শোনা। কেউ যখন আপনার সঙ্গে কথা বলবে, তখন মনোযোগ দিয়ে তার কথা শুনুন এবং প্রয়োজনীয় উত্তর দিন। প্রথমেই আপনি আপনার চলমান কাজটি বন্ধ রাখুন এবং কথা শোনার ক্ষেত্রে পূর্ণ মনোযোগ দিন। যার কথা শুনছেন তার সঙ্গে আই কন্ট্যাক্ট করুন, অর্থাৎ তার চোখে চোখ রাখুন এবং তার বডি ল্যাঙ্গুয়েজও বোঝার চেষ্টা করুন। আপনি যে তার কথা শুনছেন তা বোঝানোর জন্য মাঝে মধ্যে মাথা নাড়ান। এ ধরনের নানা ভঙ্গিমার মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন যে আপনি তার কথা গুরুত্ব দিয়ে শুনছেন। তাকে ভালোভাবে বোঝার জন্য নিজেকে তার জায়গায় কল্পনা করুন এবং এটা ভাবুন যে আপনি যদি তার স্থানে থাকতেন তাহলে কি করতেন। দূর থেকে সহানুভূতি জানানোর চেয়ে সহমর্মী হয়ে মানুষের পাশে দাঁড়ানো অনেক বেশি জরুরি, আর এজন্য প্রথমেই প্রয়োজন অন্যের দুঃখ উপলব্ধি করা। প্রথমেই কোনো সিদ্ধান্ত না নিয়ে ভুক্তভোগীর অবস্থান থেকে তাকে বুঝতে শেখা।
আপনি নিজেও তা চর্চা করতে পারেন। এভাবে চারপাশের বৈষম্যের শিকার হওয়া মানুষ ও তাদের মনোজগৎ নিজের অনুভূতির মাধ্যমে বোঝার চেষ্টা করুন। তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত এবং তাদের উন্নয়নে কি করা যায় তা নিয়ে ভাবুন এবং আপনার আইডিয়া অন্যের সঙ্গে শেয়ার করুন। অন্যদের মতামত নিন। বিশ্বজুড়ে এত যুদ্ধ হানাহানির মূলে রয়েছে অন্যের প্রতি আমাদের সহমর্মিতার অভাব, অন্যকে বুঝতে না পারা। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনকে সুন্দর করতে আমরা সবাই নতুন নতুন সোঅভ্যাস গড়তে সচেষ্ট হব, এ প্রত্যাশায় শেষ করছি সুন্দর জীবন অনুষ্ঠানের আজকের আসর। সবাই ভালো ও সুস্থ থাকুন।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবন শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 16 ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী, 2041 সালের মধ্যে বিশ্বসভায় প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ মানব জমিন। স্বাধীনতার 51 বছর পরও বলতে হচ্ছে দেশে গণতন্ত্র নেই, মোশাররফ কালের কণ্ঠ। প্রথম আলোর শিরোনাম, রাজাকারের তালিকা তৈরির কাজে অগ্রগতি নেই। র‍্যাব ডিবি ভালোভাবে বিশ্লেষণ করে ফারদিনের মৃত্যুর বিষয়টি বলেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইত্তেফাক। তবে যুগান্তর শিরোনাম করেছে, ফারদিন আত্মহত্যা করলে বুশরা কেন জেলে? ঋণ বিতরণে 5 ইসলামী ব্যাংকে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ডেইলি স্টার। কলকাতা শিরোনাম, হিন্দি উর্দু ভাষীকে জোর করে বাংলা বলানো যাবে না, সংবাদ প্রতিদিন। লালন শেখের মৃত্যু তদন্তে বাগটুই গ্রামে সিআইডি, আনন্দবাজার পত্রিকা। রক্ষা কবচ বহাল শুভেন্দুর, এখনই করা যাবে না এফআইআর আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বাংলাদেশের 52তম মহান বিজয় দিবস আজ যথাযোগ্য মর্যাদায় মহান এ দিবসটি পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে। বিজয় দিবস নিয়ে সব জাতীয় পত্রিকায় লিড খবর করা হয়েছে, সেসব খবরের চুম্বক অংশ তুলে ধরছি। ইত্তেফাকের কয়েকটি খবর, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বাংলাদেশের শৌর্য বীর্যের প্রতীক 16 ডিসেম্বর, মানব জমিনের শিরোনাম, অসাম্যের বাংলাদেশ। রাজনীতির খবর, মানব জমিন লিখেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের মহান বিজয়কে নষ্ট করার জন্য এখনও চক্রান্ত চলছে। জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি আজ ষড়যন্ত্র শুরু করেছে বিজয়কে নস্যাৎ করতে।
এদিকে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা আজ ভুলুণ্ঠিত দাবি করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্র নেই, লুটপাট, চাঁদাবাজি দেশের টাকা বিদেশে, আর এজন্য আমাদের অর্থনীতি ধ্বংসের পথে, দেশের মানুষ আজ দিশেহারা। আর জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, 50 বছরেও স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি, শোষণ, বঞ্চনা, দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পায়নি দেশের মানুষ, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলেনি, মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। এতেই প্রমাণ হয় দেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছে না। অন্যদিকে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মন্তব্য করেছেন, বিএনপি দলগতভাবে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। রাজাকার তালিকা তৈরির কাজে অগ্রগতি নেই, প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার আলবদর আল শামসের নির্ভুল তালিকা তৈরির কাজে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। কি প্রক্রিয়ায় রাজাকার যাচাই বাছাই করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। রাজাকারের তালিকা তৈরির আগে বিধিমালা করা হয়নি। বিজয়ের 52তম বছরে দাঁড়িয়ে আলোচনা চলছে তালিকা করতে গিয়ে কি ধরনের বাধা আসতে পারে। তালিকা তৈরির জন্য গঠিত উপকমিটির সদস্যরা পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন। এমন পরিস্থিতিতে কবে নাগাদ রাজাকারের তালিকা তৈরির কাজ শেষ হবে, কবে প্রকাশ হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর ডেইলি স্টারের একটি খবরে বলা হয়েছে, বিজয়ের 51 বছরেও শহীদ পরিবারের স্বীকৃতি পাননি তারা। খবরটিতে লেখা হয়েছে, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার দীর্ঘ 51 বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারের স্বীকৃতি পায়নি, কেউ আমাদের খবরও রাখেনি, পরিবার পরিজন নিয়ে অর্থাভাবে দিনানিপাত করছি, 100 বছর বয়সেও সরকারি কোনো সহযোগিতা পায়নি, আক্ষেপের সঙ্গে কথাগুলো বলছিলেন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শচীন্দ্র কুমার নাথ ও তার ভাতিজা নিগেন্দ্রচন্দ্র দেবনাথ। শচীন্দ্র কুমার নাথ বলেন, ভাঙা ঘর আর অর্থ ও খাদ্য কষ্টে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি, শুনেছি বর্তমান সরকার মুক্তিযুদ্ধে জীবন দানকারীদের জন্য অনেক সহযোগিতা করছেন, তাহলে আমরা কেন বঞ্চিত? কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে শচীন্দ্র কুমার নাথের। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। হিন্দি উর্দু ভাষীকে জোর করে বাংলা বলানো যাবে না, জানাল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, বাংলা বলতে পারেন না, অল্প স্বল্প বোঝেন, এমন হিন্দু অথবা উর্দু ভাষীকে জোর করে বাংলায় কথা বলানো অপরাধ। বিশ্ব সংখ্যালঘু অধিকার দিবসের প্রাক্কালে এমনটাই জানাল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন। আগামী 18 ডিসেম্বর রাজ্যে পালিত হতে চলেছে ওয়ার্ল্ড মাইনরিটিজ রাইটস ডে, খাদ্য ভবনে পালিত হবে এই অনুষ্ঠান। চীনে আঘাত হানতে সক্ষম অগ্নিপাজ। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বৃহস্পতিবার রাতের অন্ধকারে অগ্নিপাজ এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 5000 কিলোমিটারের বেশি দূরত্বে সফলভাবে আঘাত হানতে পারে এই মিসাইল, অর্থাৎ গোটা এশিয়াকে ধ্বংস করে দিতে পারে অগ্নিপাজ। ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে অগ্নি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। এখনও পর্যন্ত প্রত্যেকটি অগ্নি মিসাইল সফলভাবে পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবারের পর প্রতিরক্ষা ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল ভারত। আনন্দবাজার পত্রিকার খবর, প্রশ্নটা আপনার দেশের মন্ত্রীকে গিয়ে করুন, পাকিস্তানের সাংবাদিককে বললেন জয়শঙ্কর। বিস্তারিত খবরে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ছড়ানোর প্রশ্নে পড়শি পাকিস্তানের নাম না করে আক্রমণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের গ্লোবাল কাউন্টার টেরোরিজম অ্যাপ্রোচ শীর্ষক আলোচনা সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জয়শঙ্কর। তিনি বলেন, গোটা বিশ্ব জানে কারা সন্ত্রাসবাদকে মদত দেয়। কিছুদিন আগেই পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক রাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছিলেন, সন্ত্রাসবাদকে ভারতের মতো কেউই ব্যবহার করতে পারেনি। এই মন্তব্যের প্রেক্ষিতেই জয়শঙ্কর বলেন, আমি নিশ্চিতভাবে জানাতে চাই গোটা বিশ্ব ভোলেনি কোন দেশ থেকে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। নিয়মিত পরিবেশনা কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন। আজ 52তম বিজয় দিবস উদযাপিত হচ্ছে বাংলাদেশে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এদিকে বিজয়ের মাসে রাজনীতিতে উত্তাপ সৃষ্টি হয়েছে, তো 52তম বিজয় দিবস ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ আমরা কথা বলবো বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, ডেইলি স্টার পত্রিকার বাংলা বিভাগের সম্পাদক, রাজনৈতিক ভাষ্যকার এবং জনপ্রিয় উপস্থাপক গোলাম মর্তুজার সঙ্গে। জনাব গোলাম মর্তুজা, রেডিও তেহরানের আলাপনে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকেও।
জনাব গোলাম মর্তুজা, স্বাধীনতার এত বছর পরে এসেও দেশের রাজনীতি অস্থিতিশীল এবং নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ, কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে?
প্রথমত কথা, বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলাদেশ। সেই জায়গাতে তো বাঙালি জাতির বহুত এক সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। এই 52 বছরের বয়সী বাংলাদেশের অনেক রকমের শত প্রতিকূলতা সত্ত্বেও অনেক রকমের অর্জন হয়েছে। বাংলাদেশের কৃষক সেই 7.5 কোটি মানুষের থেকে এখন 16-17 কোটি মানুষের খাদ্য বলতে বিশেষ করে চাল উৎপাদন করে। আমাদের আরো বহু সেক্টরের উন্নতি হয়েছে। সেই হিসাবে বাংলাদেশের অর্জন কম নয়, কিন্তু বাংলাদেশের অর্জনের যে জায়গাটিতে বাংলাদেশ প্রশ্নবিদ্ধ জায়গা থাকে সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ যতটা এগিয়েছে, আমাদের রাজনীতি এবং রাজনীতিবিদরা ততটা এগোয়নি। রাজনীতি এবং রাজনীতিবিদরা ক্রমেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এটা আমাদের একটা দুর্ভাগ্য। আর একটা দুর্ভাগ্যের দিক হচ্ছে রাজনীতিবিদদের কারণেই হয়েছে, বা বিভিন্ন সময় যারা দেশ পরিচালনা করেছেন তাদের কারণেই হয়েছে, যে আমাদের বহুবিধ অর্জন, অর্থনীতিতে অনেক অর্জন থাকার পরেও এখনো বাংলাদেশে 4-5 কোটি মানুষ দরিদ্র, এবং সেই 4-5 কোটি দরিদ্র মানুষ 3 বেলা খাবারের মধ্যে কমপক্ষে 1 বেলা খাবার তাদের সমস্যা হয়, বৈষম্য চূড়ান্ত। এই জায়গাগুলো আমাদের একটা দুর্ভাগ্যজনক, এবং এই অবস্থাটা তৈরি হয়েছে তার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল সুষম বন্টন, এই সুষম বন্টনের জায়গাটা আমরা দিন দিন হারিয়ে ফেলছি। এখানে বড়লোক আরো বড়লোক হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে, এবং বড়লোকরা ক্ষমতার সহায়তা নিয়ে বাংলাদেশের আর্থিক খাতে 10-12 বছরে একটা ভয়াবহ লুটপাট করেছে।
জনাব গোলাম মর্তুজা, 52তম বিজয় দিবসে এসে আপনি গত 9-10 বছরে দেশের আর্থিক খাতে বড়লোকদের ভয়াবহ লুটপাটের কথা বলছিলেন, ব্যাংক খাতে অনিয়ম দুর্নীতির বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে, তো এ সম্পর্কে কি বলবেন?
তারা ব্যাংকগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, জালিয়াতি করে ঋণ নিয়েছে, ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়েছে, সেই টাকা বিদেশে পাচার করেছে, বিদেশে সম্পদ করেছে, বহুবিধ উপায়ে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে। এই বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়ে গেছে, পুঁজি পাচার হয়ে গেছে, এবং এই জায়গাগুলো বাংলাদেশের, এই 52 বছরের বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্বাধীন বাংলাদেশে এইভাবে ব্যাংক লুটপাট হবে, আর্থিক খাতে অনিয়ম দুর্নীতি হবে, টাকা পাচার হয়ে যাবে, এটা কেউই প্রত্যাশা করেননি। কিন্তু স্বাধীন বাংলাদেশের এই 52তম বিজয় দিবসেও আমরা দেখছি যে আমাদের এই দুর্বলতাটা রয়ে গেছে। জাতি হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর এবং অত্যন্ত লজ্জাজনক। আমাদের শত প্রতিকূলতা সত্ত্বেও যে উন্নয়ন, শত প্রতিকূলতা সত্ত্বেও যে মানুষের এগিয়ে যাওয়া, কৃষকের এগিয়ে যাওয়া, সেই জায়গা থেকে আমাদের রাজনীতিবিদরা ক্রমেই পিছনে ফিরে যাচ্ছেন। রাজনীতিবিদরা পেছন থেকে সামনে এগোতে পারছেন না, এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।
শ্রোতা বন্ধুরা, বিজয় দিবস ও 10 ডিসেম্বরের ঘটনা নিয়ে গোলাম মর্তুজার সাক্ষাৎকার বাংলা শুনছেন, ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। জনাব গোলাম মুর্তজা, এবার একটু রাজনীতিতে উত্তাপের দিকে যাব। গত 10 ডিসেম্বর বিএনপির সমাবেশ হয়েছে ঢাকায়। বিএনপি বলেছে সমাবেশ সফল হয়েছে, আর আওয়ামী লীগ বলছে সুপার ফ্লপ। আপনি কিভাবে দেখছেন?
10 ডিসেম্বর সহ বিভাগীয় শহরগুলোতে বিএনপি যে সমাবেশ করলো, এর কোন সমাবেশই সরকার চায়নি যে বিএনপি সমাবেশ করতে পারুক। সরকারের পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে যখন সমাবেশের আয়োজন করা হয়েছে, প্রতিটি জায়গাতে বাস মালিকরা ধর্মঘট ডেকেছে, এবং এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধি থাকতে হয় না যে এটা সরকারের চাওয়া অনুযায়ী পরিবহন ধর্মঘট ডেকেছে। নৌকা ধর্মঘট চলেছে, লঞ্চ ধর্মঘট চলেছে, টি হুইলার অর্থাৎ সিএনজি ট্যাক্সি, যত রকমের পরিবহন আছে নানা জায়গাতে ধর্মঘট চলেছে। তো বিএনপির এই জায়গাটাতে কিছুটা সুবিধাজনক যে এত প্রতিকূলতা তৈরি করেও লোক সমাগম ঠেকাতে পারেন, আর বিএনপির ইতিবাচক অবস্থা হচ্ছে এই জায়গাটিতে যে সকল প্রতিকূলতা উপেক্ষা করে বিএনপি নেতা কর্মীরা জনসমাবেশে যোগ দিয়েছে এবং সবকটি জনসমাবেশই বড় হয়েছে। সেখানে 3G 4G সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি বড় সমাবেশ করার ক্ষেত্রে। আর বিএনপির আরেকটি জায়গাতে বড় উপকার হয়েছে, সেটি হচ্ছে বিএনপির নেতা কর্মীরা সকল প্রতিকূলতা উপেক্ষা করে 2-3 দিন আগে থেকে রাস্তায় ঘুমিয়েছে, গুদামে ঘুমিয়েছে, জনসভার মাঠে ঘুমিয়েছে, নিজেরা রান্না বান্না করে খেয়েছে। বিএনপিতে যে এত নেতাকর্মী আছে, এই এত নেতাকর্মী ত্যাগী নেতাকর্মী আছে, বিএনপি সম্ভবত এটা নিজেরাও বুঝতে পারেনি। সেই দিক দিয়ে এটা বিএনপির একটা বড় অর্জন। আর আওয়ামী লীগের উপলব্ধিতে ছিল যে বিএনপি বড় সমাবেশ করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের সেই উপলব্ধিটা ভুল প্রমাণ হয়েছে। সবকিছু মিলিয়ে বলবো যে সমাবেশগুলো করে বিএনপি এক ধরনের সুবিধাজনক অবস্থানে আছে, আর সমাবেশ প্রতিহত করতে না পেরে সরকার কিছুটা প্রতিকূল জায়গাতে আছে এই জায়গাটিতে।
জনাব মুর্তজা, 10 ডিসেম্বর ঢাকার সমাবেশের পর বিএনপির 7 MP জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন, তো এর গুরুত্ব কি এবং জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে?
প্রথমত কথা, এমপিদের পদত্যাগ জাতীয় রাজনীতিতে খুব বড় প্রভাব ফেলবে না। এমপিরা পদত্যাগ করলো, এর সঙ্গে বিএনপির যে দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়, সেই দাবিও আদায় হয়ে যাবে বলে মনে করি না। কিন্তু যে জায়গাটাতে একটু কাজ হবে বা একটু হয়েছে, যে সরকারের উপরে দেশের সাধারণ জনমানুষের তো একটা চাপ আছে যে তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়, ভোট দিতে চায়। যেহেতু আগের দুটি নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, একটি ভোট ভোটারবিহীন হয়েছে আর একটি ভোট রাতে হয়েছে, সেই কারণে তারা ভোট দিতে পারেনি, দেশের মানুষের একটা ক্ষুব্ধতা আছে। তো দেশের মানুষের ক্ষুব্ধতা থাকতেও সেটাকে তো সরকারকে গুরুত্ব দিতে হয় না, কারণ ভোটের জন্য যদি মানুষের কাছে যেতে না হয়, এটার একটা ব্যাপার আছে। কিন্তু আওয়ামী লীগের ভেতরে বিষয়টি নিয়ে চিন্তা আছে। আর একটি জায়গাতে এই পদত্যাগ এবং সমাবেশ বা বিএনপির এই বিষয়টি, সেটি হচ্ছে বিদেশিদের একটা চাপ আছে বাংলাদেশে। তারা 2014 বা 2018 সালের মতো নির্বাচন দেখতে চায় না, এখন পর্যন্ত তাদের যে ভাষ্য, তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। তো এই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের যে চাপ দেখতে চায়, এবং তারা একটা বিদেশি শক্তি, তারা একটা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চায়, তারা রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ যাতে তারা করতে পারে এটা তারা নিশ্চিত হতে চায়। তো এই জায়গাটি নিয়ে সরকারের এক ধরনের চাপ আছে। 10 ডিসেম্বর যে সরকার ঢাকায় বিএনপিকে শেষ পর্যন্ত সমাবেশের অনুমতি দিল, এর পেছনেও বিদেশি চাপের বিষয়টি সরকারকে মাথায় রাখতে হয়েছে।
জি জনাব গোলাম মুর্তজা, আপনি রাজনীতিতে বিদেশি চাপের কথা বলছিলেন, এটা কিভাবে বোঝা যাচ্ছে যে বিদেশি চাপ আছে?
বিদেশি একটি চাপ যে আছে সেটা আরো বেশি বোঝা যায় যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে এই বিএনপির পল্টন কার্যালয়ে যে অভিযান এবং সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো সেটার কারণ ব্যাখ্যা করতে হয়, মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে গ্রেপ্তার কেন করা হলো সেই কারণ ব্যাখ্যা করতে হয় বিদেশি শক্তির কাছে, বিদেশি মিশনগুলোর কাছে। সুতরাং বোঝা যায় যে বিদেশি মিশনগুলোর বা বিদেশি শক্তির একটা বড় চাপ আছে। সবকিছু মিলিয়ে এই 10 দফা দৃশ্যমান ভাবে এখনই ওই অর্থে বিএনপির বিশাল কোন অর্জন হয়ে গেল আমি সেটা মনে করছি না। জাতীয় রাজনীতিতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখনই সেটা বলা যাবে না, তবে এক ধরনের একটা চাপ সরকারের উপরে তৈরি হয়েছে। এই চাপ এখন সামনে
অনেকটা সময় আছে, প্রায় দেড় বছর সময় আছে। এখন সেই দেড় বছর বা এক বছর সময় এর মধ্যে আরো অনেক কিছু ঘটবে। এই চাপ সামনে গিয়ে আরো বাড়বে না সামনে গিয়ে কমবে, সরকারের কৌশল কি হবে, বিরোধী দল বিএনপির কৌশল কি হবে, এগুলোর অনেক কিছুর উপরে নির্ভর করবে। এখনই এটা পরিষ্কার করে বলা যাবে না।
তো জনাব গোলাম মর্তুজা, আজকের বিজয় দিবসে দেশের একটা চিত্র নিয়ে আলাপনে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ।
ধন্যবাদ, আপনাকেও, ভালো থাকবেন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তপ্ত অবস্থা নিয়ে আগামী সপ্তাহেও তিনি কথা বলবেন। তো শ্রোতা বন্ধুরা, তখনও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। আলাপন থেকে আজ এরই সাথে বিদায় নিচ্ছি। সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, শান্ত অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। সার্বভৌমত্বের বিষয়ে ইরান কাউকে ছাড় দেবে না। পারস্য উপসাগরের দ্বীপ নিয়ে জুমা নামাজের খতিব আহমদ খাতামির ঘোষণা। রাশিয়ার কাছে কথিত ড্রোন বিক্রির অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা, তেহরান বলছে সহযোগিতা বন্ধ হতে পারে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আওয়ামী লীগের। বিএনপি বলছে সরকারি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। এবং অরুণাচল প্রদেশ সুরক্ষিত, ভয়ের কিছু নেই, আশ্বাস দিলেন ভারতীয় সেনাবাহিনীর ইন্টার্ন কমান্ডের প্রধান আরতি কলিকা। শ্রোতা বন্ধুরা, বিদায় নেওয়ার আগে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।